বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 24 অক্টোবর, 8 কার্তিক এবং ফার্সি 2 অবন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সিরিয়ার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটির ষষ্ঠ বৈঠক ব্যর্থ হওয়ায় সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের হতাশা প্রকাশ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং ভারতের বিজেপি শাসিত ত্রিপুরায় মুসলিম বিরোধী সহিংসতা বন্ধ করতে মুখ্যমন্ত্রীর প্রতি জমিয়তে ওলামায়ে হিন্দের আহ্বান সম্পর্কে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হুসনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে শেখ মুফিদের জীবন ও কর্ম শীর্ষক বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মুসলিম ঐক্য কোনো কৌশলগত বিষয় নয়, এটি কোরআন নির্দেশিত দায়িত্ব, বিদেশি অতিথিদের উদ্দেশ্যে বলেছেন সর্বোচ্চ নেতা। আমেরিকা সহ 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বাংলাদেশে যতটুকু উন্নয়ন হয়েছে তার সবই করেছে আওয়ামী লীগ, দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং ভারতের সঙ্গে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন আইন পাশ করেছে চীন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা কোনো কৌশলগত বিষয় নয়, বরং এটি সম্পূর্ণভাবে কোরআন নির্দেশিত অবশ্যই পালনীয় দায়িত্ব। এটি এমন নয় যে খেয়াল খুশি মতো বা মাঝে মধ্যে করা হবে, বরং একজন মুসলমানের জন্য এই ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য দায়িত্ব। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত 35তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে অংশ নেওয়া অতিথিদের আজ দেয়া এক সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 12 রবিউল আওয়াল থেকে 18 রবিউল আওয়াল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে মুসলমানদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্য নিয়ে এই ঐক্য সপ্তাহ পালিত হয়। সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতের সময় অতিথিদেরকে ইরানের স্বাস্থ্য অধিদপ্তরের থেকে দেয়ার স্বাস্থ্য প্রোটোকল মেনে সেখানে যেতে হয়। সর্বোচ্চ নেতা বলেন, অনেকেই মনে করতে পারেন যে বিশেষ বিশেষ প্রেক্ষাপটে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরি, কিন্তু এটি ভুল চিন্তা এবং মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা কোরআন নির্দেশিত দায়িত্ব এবং এটি একটি মৌলিক বিষয়। যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হন তবে তারা শক্তি অর্জন করবেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন মানব জীবনের জন্য নতুন অধ্যায়ের সূচনা করে, এর মধ্য দিয়েই মানুষের জন্য ঐশী রহমত আসা শুরু হয়।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি আশা করছেন খুব শিগগিরই ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হবেন। তিনি বলেন, ইরানি নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি, কিন্তু এখন এই সাক্ষাৎ হওয়াটা বিশেষ জরুরি। আমেরিকান এনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন আইএইএ প্রধান। টেলিভিশনের ওয়েবসাইটে শুক্রবার তার এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। ইরানের পরমাণু সমঝোতা ইস্যুর প্রতি ইঙ্গিত করে রাফায়েল গ্রোসি বলেন, যখন কোনো সমস্যা তৈরি হয়, যখন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যখন কোনো বিষয়ে দ্বিমত দেখা দেয়, তখন আমরা তা নিয়ে আলোচনা করতে পারি। এই কৌশল আমি আগেও প্রয়োগ করেছি, আশা করছি ভবিষ্যতে এটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারব। ইরান সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর সঙ্গে বৈঠককে স্বাগত জানায়, তবে ইরানের নিজস্ব ইস্যুতে তৃতীয় কোনো দেশের প্রভাবে প্রভাবিত হয়ে আইএইএ যখন কোনো বক্তব্য দেয়, তখন ইরান তা গ্রহণ করে না। আমেরিকা ও জার্মানি সহ তুরস্কে নিযুক্ত দশটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তুরস্কে কারাবন্দী 64 বছর বয়সী সমাজকর্মী ওসমান কাভালারকে অবিলম্বে মুক্তি দাবি করে ওই দশ রাষ্ট্রদূত বিবৃতি দেওয়ায় শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে এই নির্দেশ দেন প্রেসিডেন্ট এরদোগান। 2013 সালে তুরস্কে দেশব্যাপী বিক্ষোভে অর্থায়ন এবং 2016 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়ে ওসমান কাভালা 2017 সাল থেকে কারাগারে রয়েছেন। যদিও কাভালা এই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তিনি এখনও দোষী সাব্যস্ত হননি। গত 18 অক্টোবর এক যৌথ বিবৃতিতে আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতেরা ওসমান কাভালার মামলার একটি ন্যায়সঙ্গত ও দ্রুত সমাধানের আহ্বান জানান। তারা কাভালারকে অবিলম্বে মুক্তির আহ্বানও জানান। এর পরিপ্রেক্ষিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রাষ্ট্রদূতদের তলব করে তাদের বিবৃতিকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করে এবং অসন্তোষ জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে, এর ফলে তুরস্কের বিচার ব্যবস্থার স্বচ্ছতা, গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তুরস্ক সরকারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তারা যেন কাউন্সিল অফ ইউরোপের রায় মেনে নেয়। এই মানবাধিকার সংগঠনে তুরস্ক 1950 সালে যোগ দিয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে যতটুকু উন্নয়ন হয়েছে তার সবই করেছে আওয়ামী লীগ, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দক্ষিণাঞ্চলে পায়রা সেতুর উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্বভরে ঘোষণা করেছেন, দেশে যতটুকু উন্নয়ন সব আমরাই করেছি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, দৃষ্টিনন্দন রেল স্টেশন সহ যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের আমলে। আজ রোববার পটুয়াখালীর দুমকির লেবুখালীতে পায়রা নদীর উপরে নির্মিত পায়রা সেতু উদ্বোধনকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে একটা সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। বরিশাল বিভাগের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বরিশাল বিভাগে শুধু রাস্তাই আমরা করিনি, সেখানে ক্যান্টনমেন্ট নির্মাণ করেছি, একটি নৌঘাঁটি হচ্ছে, বিমান ঘাঁটি হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, বীজ গবেষণা কেন্দ্র করেছি গলাচিপায়। একইভাবে কিন্তু পুরো বরিশাল জুড়েই আমরা উন্নয়ন করছি। শেখ হাসিনা বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি গোষ্ঠীর কদর বাড়ে, তারা আসলে চায় না বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে বেঁচে থাকুক। এ কারণে স্বাধীনতার এত বছর পরও দেশের বিভিন্ন অঞ্চল অবহেলিত রয়ে গেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল তারাই চায় না দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াক, কিন্তু আজ বাংলাদেশের নাম শুনলে সবাই সম্মান করে, বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদার স্থান তৈরি হয়েছে। পায়রা সেতুর উদ্বোধনের সঙ্গে ফেরি দুর্ভোগের আরও একটি দাগ মুছে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর। এখন পদ্মার এপার থেকে কাঁঠালবাড়ি থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক পথে ফেরি বিড়ম্বনার কোনো অবকাশ রইল না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে দেশের মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার মতো ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করছে, যার প্রমাণ রংপুরে হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন। সেই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপত্তা দিতেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। আজ সকালে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার শোকসভায় যোগ দিতে সকালে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম। পরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য হজরত শাহজালালের মাজার জিয়ারত ও মোনাজাত করেন তিনি। জিয়ারত শেষে মির্জা ফখরুল বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা অথবা বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, সরকার তাদের নিরাপত্তা দিতে পারেনি। একই সঙ্গে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী যারা আছে, ইসলাম ধর্ম যারা বিশ্বাস করে, তাদেরও এখানে কোনো নিরাপত্তা নেই। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আধা সামরিক বাহিনী সিআরপিএফ এবং গেরিলাদের মধ্যে গুলি বিনিময়ের সময় ক্রস ফায়ারে এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জৈনপোরাই ওই ঘটনা ঘটেছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং গেরিলাদের মধ্যে গুলি বিনিময়ের সময়ে ক্রস ফায়ারে এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের জৈনপুরায় ওই ঘটনা ঘটেছে। অন্যদিকে পুঞ্চে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে এক গেরিলা নিহত ও তিন জওয়ান আহত হয়েছে। আজ হিন্দি গণমাধ্যম এনডিটিভি সূত্রে প্রকাশ, রোববার সকাল 10:30 নাগাদ সিআরপিএফ এবং পুলিশের দল যৌথভাবে টহল দিতে যাচ্ছিল। এ সময় আচমকা গেরিলারা টহলরত বাহিনীর উপরে গুলিবর্ষণ করে হামলা চালায়। সিআরপিএফ এর পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দেওয়া হয়। উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে একজন বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ হন, পরে ওই ব্যক্তি মারা যান। গণমাধ্যমে প্রকাশ, গুলিতে নিহত ব্যক্তির নাম শাহিদ এজাজ, তিনি একজন আপেল বিক্রেতা ছিলেন। পুলিশ বলছে তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ক্রস ফায়ারে এজাজের মৃত্যু হয়েছে। এদিকে সকালে নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার ভাটাদুরিয়ান জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময় গেরিলারা নিরাপত্তা বাহিনীর উপরে গুলিবর্ষণ করে। এতে তিন জওয়ান আহত এবং জিয়া মুস্তাফা নামে এক গেরিলা নিহত হয়েছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে জম্মু কাশ্মীর সফরে রয়েছেন, সেজন্য সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু এসবের মধ্যে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে থাকাকালীন পরপর দুটি গেরিলা হামলার ঘটনায় সরকার কার্যত কিছুটা বিব্রত বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন একটি আইন পাশ করেছে চীন। ভারতের সঙ্গে যখন দীর্ঘদিন ধরে সীমান্তে অচলাবস্থা বিরাজ করছে এবং প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক নানা ইস্যু ঝুলে রয়েছে, তখন এই নতুন আইন পাশ করল বেইজিং। স্থল সীমান্ত আইন আগামী বছরের প্রথম দিক থেকে কার্যকর হবে। এ আইনে বলা হয়েছে, যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চীন তার সীমান্ত বন্ধ করে দিতে পারবে। ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় দেশ কার্যকর পদক্ষেপ নেবে বলে আইনে বলা হয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে এ আইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যে কোনো উস্কানি মোকাবেলার জন্য দায়িত্ব পালন করবে। সীমান্তের বাইরে থেকে যাতে চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের অনুপ্রবেশ ঘটতে না পারে তা নিশ্চিত করার জন্য চীন চেষ্টা চালাচ্ছে। নতুন এই আইন তার অংশ হতে পারে। দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সীমান্তে চীনের অচলাবস্থা অব্যাহত রয়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাবাহিনী অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে। মাঝে মধ্যেই দুপক্ষ সীমান্তরেখা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করছে। রাশিয়া এবং চীন প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে যৌথভাবে নৌ মহড়া চালিয়েছে। এতে দুই দেশের যুদ্ধজাহাজ অংশ নেয় এবং তারা সমুদ্রের টহল অনুশীলন পরিচালনা করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে। মহড়ায় চীন এবং রাশিয়া প্রত্যেক দেশের পক্ষ থেকে পাঁচটি করে যুদ্ধজাহাজ অংশ নেয়। টিসুগারু প্রণালীতে এই মহড়া পরিচালিত হয়। এই প্রণালী জাপান সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, টহলের অংশ হিসেবে প্রথমবারের মতো এসব জাহাজ টিসুগারু প্রণালী অতিক্রম করে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া এবং চীনের রাষ্ট্রীয় শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়ে এই মহড়া পরিচালনা করা হয়। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া এবং চীন শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং নিজেদের স্বার্থ সমুন্নত রাখতে পারে, এই বার্তা দেওয়া ছিল মহড়ার অন্যতম লক্ষ্য। সবশেষে খেলার খবর ক্রিকেট। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো সংগ্রহ করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। আসলাঙ্কা ও রাজাপাকসার জোড়া ব্যাটিংয়ে টাইগারদের পাঁচ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। আজ আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের অপরাজিত 57 ও নাইম শেখের 62 রানে ভর করে 171 রান জড়ো করে বাংলাদেশ। জবাবে 7 বল হাতে রেখেই জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটির ষষ্ঠ বৈঠক শেষ হওয়ার পর সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গিয়ের পিটারসন এ বৈঠকের ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। তাঁর হতাশার কারণ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
সিরিয়ার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটির ষষ্ঠ বৈঠক শেষ হওয়ার পর সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গিয়ের পিটারসন এ বৈঠকের ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এবারের আলোচনায় কোনো ফলাফল বেরিয়ে আসেনি, যা খুবই হতাশাজনক। এমনকি পরবর্তী আলোচনা বা বৈঠকের তারিখও ঘোষণা করা হয়নি বলে তিনি জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত 2254 নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়ায় সংবিধান প্রণয়ন বিষয়ক বিশেষ কমিটির বৈঠক শুরু হয়েছিল। এ ব্যাপারে কাজের কতদূর অগ্রগতি হয়েছে তা দেখভাল করার দায়িত্ব নিরাপত্তা পরিষদের। সিরিয়ায় সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটি গঠনের বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে এমন সময় প্রস্তাব গৃহীত হয়েছিল যখন 2012 সালের 27 ফেব্রুয়ারিতে অর্থাৎ বিদেশি মদতপুষ্ট দায়েশ বা আইএস সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর এক বছর পর সিরিয়ার পঞ্চম সংবিধান গণভোটের মাধ্যমে অনুমোদিত হয়েছিল। কিন্তু সিরিয়ার বিরোধীরা সংশোধিত ওই সংবিধান মানতে অস্বীকৃতি জানায়। এরপর সিরিয়ার সরকার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটি গঠনে জাতিসংঘে গৃহীত প্রস্তাব মেনে নেয়। কিন্তু গত 2 বছরে ষষ্ঠ দফা আলোচনা সত্ত্বেও কেন তা সফল হয়নি, সেটাই এখন প্রশ্ন। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গিয়ের পিটারসন নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে মতবিরোধ থাকার কথা উল্লেখ করে বলেছেন, সংলাপকে সফল করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার ছিল তা নেওয়া হয়নি। বৈঠকে অংশ নেওয়া অনারব কোনো আলোচক দেশের নাম সিরিয়ান আরব রিপাবলিক বাদ দেওয়ার দাবি জানিয়েছে, কিন্তু সিরিয়ার সরকারি প্রতিনিধিরা তা মানতে অস্বীকৃতি জানান। সিরিয়ায় বিদেশি দখলদারিত্ব ইস্যু মতবিরোধের আরেকটি বড় কারণ ছিল। সরকার বিদেশি দখলদারদের বিষয়ে আলোচনা করতে চেয়েছিল, কিন্তু প্রতিপক্ষের প্রতিনিধিরা এর বিরোধিতা করে। তাদের মতে, সরকার দখলদার শক্তি বলতে মার্কিন সেনা উপস্থিতির কথা বলছে এবং এর সাথে সংবিধান প্রণয়নের বিষয়টি জড়িত করা ঠিক নয়। আরেকটি বিষয় হচ্ছে সিরিয়ার সরকার বিরোধী হিসেবে যারা সংবিধান প্রণয়ন বিষয়ক বৈঠকে অংশ নিয়েছেন তারা সবাই বাইরের কোনো না কোনো দেশের দ্বারা প্রভাবিত এবং ওইসব দেশের নির্দেশ মতো কথাবার্তা বলছে যা সিরিয়া সরকারের পক্ষে মেনে নেওয়া কঠিন। এসব কারণে সংবিধান প্রণয়ন বিষয়ক বৈঠক এখন পর্যন্ত সফল হয়নি বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি ভারতের দিকে। ভারতের পশ্চিম ত্রিপুরার 6-7 এলাকায় মসজিদ ও আবাসিক এলাকায় উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে। মুসলিম বিরোধী এ সহিংসতা বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ভারতের বিজেপি শাসিত ত্রিপুরায় মুসলিম বিরোধী সহিংসতা বন্ধ করতে মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানালো জমিয়ত উলামায়ে হিন্দ। গত শুক্রবার জমিয়তের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কার্যালয়ে পাঠানো হয়। প্রতিনিধি দলটি গত 3 দিনে ত্রিপুরায় মুসলিমদের বিরুদ্ধে ও মসজিদে আক্রমণের বিষয়টি রাজ্য সরকারকে জানিয়েছে। জমিয়ত উলামায়ে হিন্দ এ ব্যাপারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং ত্রিপুরা পুলিশের মহাপরিচালক VS যাদবের হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে। এ প্রসঙ্গে আজ রোববার ভারতের পশ্চিমবঙ্গের জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রেডিও তেহরানকে বলেন,
যারা বাংলাদেশ নিয়ে কথা বলছে ইতিমধ্যে ত্রিপুরা নিয়ে তারা কেন মুখ খুলছে না? এক চোখে হওয়া বা এক দিকে হওয়া এটা লক্ষ্য নিয়ে যে এটা নিয়ে রাজনৈতিক ফায়দা তারা তুলতে চাইছে। বাংলাদেশের ঘটনা কোন ব্যতিক্রম ঘটনা নয়, এরকম ঘটনা ভারতবর্ষের মাটিতে বারবার ঘটে থাকে। সে সময় বিজেপি RSS কোন নিরপেক্ষ ভূমিকা পালন করে না।
হিন্দি গণমাধ্যম দা রিপোর্টে প্রকাশ, ত্রিপুরা জমিয়তের সভাপতি মুফতি তৈয়বুর রহমান বলেছেন তিনি মনে করেন দুর্বৃত্তদের একটি গোষ্ঠী ত্রিপুরায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এবং রাজ্য সরকারকে বদনাম করছে। শুক্রবার সন্ধ্যায় গেদুমিয়া মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জমিয়ত নেতা বলেন, ত্রিপুরার 6-7 এলাকায় মসজিদ, আবাসিক এলাকা বিশেষ করে গোমতী, উত্তর ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দাঙ্গাকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে। মুফতি রহমান বলেন, ত্রিপুরার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের কেউই বাংলাদেশের জঘন্য ঘটনাকে সমর্থন করেনি। আমরা বাংলাদেশ ভিসা অফিসের সামনেও এর প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কিছু অশান্ত সাম্প্রদায়িক লোক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে ত্রিপুরায় গোলযোগ সৃষ্টি করতে চাচ্ছে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মুসলিমরা তাদের বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে। জমিয়ত উলামায়ে হিন্দ আক্রমণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, অবিলম্বে অবাঞ্ছিত কার্যকলাপের উপরে নিষেধাজ্ঞা, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিন্দা সহ 5টি দাবি তুলে ধরেছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে নিশ্চিত করার জন্য সর্বত্র কড়া নজর রাখছেন আমাদের দলীয় কর্মীরা, বিশেষ করে সংখ্যালঘু সেলের সদস্যরা পরিস্থিতির উপরে নজর রাখছেন। CPIM এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, তিনি মিডিয়া রিপোর্ট থেকে এমন কিছু ঘটনার কথা জানতে পেরেছেন। তিনি বলেন, তিনি আশা করেন সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির প্রচেষ্টা বন্ধ করতে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 52তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। المصطفى والمرتضى وابن مرنا والفاطمة
দয়াময় আল্লাহ আসমাউল হুসনার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল ওয়াকিল। ওয়াকিল এমন এক ব্যক্তি যার উপর সবকিছু অর্পণ করা হয় ও তিনি সবকিছুকেই সামাল দিতে বা সুসম্পন্ন করতে সক্ষম। আরবি ভাষায় ওয়াকিল শব্দটিকে কর্তা ও কর্ম এ দুই অর্থে ব্যবহার করা যায়। কর্তা অর্থে সংরক্ষক বা অভিভাবক অথবা দেখাশোনাকারী এবং কর্ম অর্থে বিশ্বস্ত বা নির্ভরযোগ্য ব্যক্তির কাছে কাজ বা নানা বিষয় অর্পণ করাকে বোঝায়। মহান আল্লাহ হচ্ছেন সব বিষয়কে শুভ পরিণতি দান করতে সক্ষম সবচেয়ে নির্ভরযোগ্য ও সর্বোত্তম অভিভাবক। সর্বশক্তিমান মহান আল্লাহ এমন এক সত্তা যার কোনো মৃত্যু বা ধ্বংস নেই, তাই সবসময় তাঁর উপর নির্দ্বিধায় নির্ভর করা যায়। এমন ভালো ওয়াকিল বা অভিভাবককে সব ধরনের জ্ঞান রাখতে হয় ও সবকিছু জানতে হয়। আর মহান আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞানী ও সব গোপন বিষয় তাঁর কাছে সুস্পষ্ট। মহান আল্লাহর জ্ঞান পরিপূর্ণ ও তাতে কোনো ত্রুটি নেই। তিনি জানেন মানুষের কি কি চাহিদা ও সেসব পূরণের পথে বাধাগুলো সম্পর্কেও তিনি অবহিত। তাই সর্বশক্তিমান আল্লাহ তাঁর অসীম ক্ষমতা ও জ্ঞানের কারণে অভিভাবকত্বের কাজ সবচেয়ে ভালোভাবে সম্পন্ন করতে সক্ষম।
আল্লাহ ছাড়া অন্যদের ক্ষমতা, জ্ঞান ও অস্তিত্ব সসীম এবং নানা ত্রুটিযুক্ত বলে তারা চিরস্থায়ী ও সর্বোত্তম বা নির্ভরযোগ্য ওয়াকিল বা অভিভাবক হতে সক্ষম নন। সূরা আসরার 65 নম্বর আয়াতে মহান আল্লাহকে সহায়তা ও সুরক্ষা দেওয়ার জন্য সর্বোত্তম বা যথেষ্ট বলে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে ওয়াকিল শব্দটি 24 বার এসেছে। এই শব্দগুলোতে মহান আল্লাহকেই একমাত্র ও প্রকৃত অভিভাবক বলে উল্লেখ করা হয়েছে। এমনকি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়া সত্ত্বেও মহান আল্লাহ তাঁকে মানুষের প্রকৃত অভিভাবক বলে উল্লেখ করেননি। যেমন সূরা আসরার 54 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তোমাদের পালনকর্তা তোমাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন, তিনি যদি চান তোমাদের প্রতি রহমত করবেন কিংবা যদি চান তোমাদের আজাব দেবেন। হে নবী, আমি আপনাকে ওদের সবার কার্যকর ওয়াকিল বা তত্ত্বাবধায়ক রূপে প্রেরণ করিনি। এখানে এটাই বলা হয়েছে যে মহান আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হওয়া ছাড়া কেউই স্বাধীনভাবে অন্যদের ওয়াকিল বা নির্ভরতার আশ্রয় হতে পারে না। তবে আল্লাহ যদি কাউকে কোনো বিষয়ে সাময়িকভাবে কোনো কাজের জন্য অভিভাবক নিয়োগ করেন সেটা ভিন্ন কথা।
ওয়াকিল শব্দের মূল ওয়াকালা অর্থ কারো উপর নির্ভর করা ও নিজের অক্ষমতা প্রকাশ করা। ভরসা করার অর্থে ব্যবহৃত তাওয়াক্কুল শব্দটি এসেছে এই একই মূল থেকে। তাওয়াক্কুল এর অর্থ হল কাউকে ওয়াকিল হিসেবে মেনে নেয়া ও তার উপর ভরসা করা। দুর্বল মানুষ নানা অক্ষমতা ও সীমাবদ্ধতার কারণে একে অপরের প্রকৃত ওয়াকিল হতে পারে না। তাই মহান আল্লাহর উপর নির্ভর করা এবং তাঁরই কাছে অক্ষমতা প্রকাশ হচ্ছে সর্বোত্তম পন্থা। মহান আল্লাহর উপর নির্ভর করা প্রসঙ্গে সূরা তালাকের তৃতীয় আয়াতে বলা হয়েছে, যে কেউ মহান আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে মহান আল্লাহর উপর ভরসা করা বা তাওয়াক্কুল করা মানে কারো ক্ষতি করা, দান করা ও বঞ্চিত করা এসব মানুষের হাতে নেই এবং এসব বিষয়ে মানুষের উপর ভরসা করা উচিত নয়। কোনো মানুষ যদি এমন জ্ঞানী হন যে আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টির জন্য কোনো কিছু করেন না ও আল্লাহ ছাড়া কারো উপর আশাবাদী হন না, আর আল্লাহ ছাড়া অন্য কাউকেই ভয় পান না এবং আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কিছু পাওয়ার আশাও করেন না। তিনিই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী বা ভরসাকারী। মহান আল্লাহর ওয়াকিল বা অভিভাবক হওয়া বলতে সৃষ্টিকুলের সবকিছু পরিচালনা ও বোঝায়। তিনি সবকিছুরই মালিক ও সবকিছু তাঁর দিকেই ফিরে যায়, সবকিছুর পরিচালনা তাঁরই হাতে, প্রকাশ্য ও গোপন সবকিছুই তিনি জানেন। তাই তিনি তাঁর উপর ভরসাকারীদের স্বার্থ সর্বোত্তম উপায়ে ও সর্বোচ্চ মাত্রায় পূরণ করেন এবং তাদেরকে ক্ষতি থেকে রক্ষা করেন। সবকিছুর মূল নিয়ন্ত্রণ মহান আল্লাহরই হাতে রয়েছে।
আল্লাহর উপর প্রকৃত ভরসাকারী বা তাওয়াক্কুলকারী নিজের দায়িত্ব পালনে কখনো অবহেলা করেন না। তিনি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে বসে থাকেন না ও এমনটা ভাবেন না যে আল্লাহর উপর মনে মনে ভরসা করেছি বলে আল্লাহ আমার সব কাজ করে দেবেন। বরং প্রকৃত তাওয়াক্কুলকারী তার নিজের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান ও তাতেও নিজের সমস্যার সমাধান না হলে বা বাধাগুলো দূর না হলেও ভয় পান না। এ অবস্থায় তিনি আল্লাহর অসীম ক্ষমতার উপর ভরসা রেখে প্রচেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর সাহায্য কামনা করেন। এমনকি যেসব ক্ষেত্রে তার সক্ষমতা রয়েছে সেসব ক্ষেত্রেও নিজেকে আল্লাহর দয়ার মুখাপেক্ষী মনে করেন, কারণ সব ক্ষমতা তো আল্লাহর পক্ষ হতেই আসে। অন্য কথায় তাওয়াকুল হচ্ছে ইচ্ছা শক্তির এমন দৃঢ়তা যা তাকে হতাশ হয়ে যেতে ও প্রচেষ্টা থেকে দূরে সরে যেতে বাধা দেয় এবং তা তাকে সমস্যার সমাধানের ব্যাপারে আরো আশাবাদী করে। সামাজিক বিষয়েও তাওয়াকুলের ভূমিকা রয়েছে।
এখন থেকে প্রায় 2 বছর আগে যখন করোনা মহামারী শুরু হয় তখন অনেকেই ভয়ানক আতঙ্ক ও পেরেশানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে ইমান ও আধ্যাত্মিকতার আলোয় সমৃদ্ধ মানুষেরা আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলে প্রশান্ত থেকেছেন এবং এমনকি তাদের অনেকে করোনা রোগীদের সাহায্য করতে ছুটে গেছেন। এ ধরনের বিশ্বাসীরা কঠিন সংকটেও দ্বিধান্বিত হন না, বরং মহান আল্লাহর সাহায্যের ব্যাপারে তাদের সুদৃঢ় বিশ্বাস জোরদার হয়। তারা কখনো নিজের ও অন্যের উপর ভরসা করেন না, তারা সব ক্ষেত্রে অন্যদের উপর নির্ভরতা বাদ দিয়ে কেবল আল্লাহকেই অভিভাবক বা ওয়াকিল মনে করেন। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে এই শ্রেণীর মানুষেরই প্রশংসা করে বলা হয়েছে, যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম, তাদের ভয় করো। তখন তাদের বিশ্বাস আরো দৃঢ় হয় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কতই না চমৎকার ও কার্যকর অভিভাবক বা ওয়াকিল তিনি।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
আসমাউল হোসনা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 24 অক্টোবর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, না দিলেই হামলা ডাকাতি র্যাব, ইত্তেফাক। দেশে ইত্তেফাক, দেশে নির্বাচনের কোনো পরিবেশ পরিস্থিতি নেই বললেন মির্জা ফখরুল প্রথম আলো। আইনমন্ত্রী বললেন অপরাধী যে দলেরই হোক তার বিচার হবে। যুগান্তর, খুলে দেয়া হল স্বপ্নের পায়রা সেতু, কালের কণ্ঠ। প্রধানমন্ত্রী বলেছেন একটি গোষ্ঠী ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়, মানব জমিনের শিরোনাম। ভারতের শিরোনাম, আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে টাকা সাক্ষীর অভিযোগে তোলপাড়, দাবি উড়াল এনসিবি, আনন্দবাজার পত্রিকা। ভবানীপুর পথ দেখিয়েছে, এবার আপনাদের পালা, 4-0 করতেই হবে, গোসাবাই বললেন অভিষেক। আজকাল আরও বিপাকে পাকিস্তান, FATF এর ধূসর তালিকায় ইসলামাবাদের বন্ধু রাষ্ট্র। এবার বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তারিত। একটি গোষ্ঠী ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়, মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দেশব্যাপী একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, কিন্তু দেশে একটি শ্রেণী রয়েছে যারা এই উন্নয়ন দেখে না, বরং নানা ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়। তাদের ব্যাপারে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগের নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। এর মাঝেই কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাও জানেন এবং টের পান, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। দেশে নির্বাচনের কোনো পরিবেশ পরিস্থিতি নেই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশে নির্বাচনের কোনো পরিবেশ পরিস্থিতি নেই। আজ সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, এখানে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা নির্বাচন খেলা করে গত 2টি টার্ম জোর করে ক্ষমতায় বসে আছে। আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করব যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে। তিনি আরো বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, না দিলেই হামলা ডাকাতি, একথা বলেছে র্যাব। ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে রাজধানীর কয়েকটি এলাকায় চাঁদাবাজি করত একটি চক্র। বেশিরভাগ সময় ব্যবসায়ী ও নির্মাণাধীন ভবন মালিকদের টার্গেট করে তারা চাঁদাবাজি করছিল। তাদের দাবিকৃত চাঁদা না পেলে ভুক্তভোগীদের দেয়া হতো হুমকি, পাশাপাশি সেই প্রতিষ্ঠানে হামলা ও ডাকাতি করত বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানায় তারা মোহাম্মদপুর কেন্দ্রিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। বাংলাদেশের আইনমন্ত্রী বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে আসামিরা ধরা পড়েছে, তদন্তও চলছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। ফেসবুক সাম্প্রতিক বিভিন্ন ঘটনার দায় এড়াতে পারে না, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোশ্যাল মিডিয়ার বিষয়ে তিনি বলেন, কুমিল্লার ঘটনাটি যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড না হতো, তাহলে এ ঘটনা বিস্তৃত হয়ে সারা দেশে এই পরিস্থিতি তৈরি হতো না। রোহিঙ্গা ক্যাম্পে 6 জনকে হত্যা, কিলিং মিশনে অংশ নেয়া 3 ঘাতক সহ গ্রেপ্তার 10। মানব জমিনের এ খবরে লেখা হয়েছে, উখিয়া উপজেলার বালুখালীর ক্যাম্পে মসজিদে জড়ো করে 6 জন শিক্ষক শিক্ষার্থীকে গুলি ও কুপিয়ে নিহতের ঘটনায় 10 জনকে আটক করেছেন APBN এর সদস্যরা। স্যার বলেছেন তাকে ফিনিশ করে দিতে হবে। মানব জমিনের এ খবরে লেখা হয়েছে, হঠাৎ একদিন মুসা এসে আমাকে বলে, বাবুল আক্তার স্যারের সাথে ওনার স্ত্রী মিতুর বেশি ঝামেলা হচ্ছে, স্যার বলেছেন তাকে ফিনিশ করে দিতে হবে। চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার অন্যতম আসামি ও অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুলে দেয়া হল স্বপ্নের পায়রা সেতু। কালের কণ্ঠের এশিয়র নামের খবরে লেখা হয়েছে, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। আজ সকাল 11টায় সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10টি মেগা উন্নয়ন প্রকল্পের একটি হচ্ছে পায়রা সেতু। দফায় দফায় সময় ও ব্যয় বাড়িয়ে পায়রা সেতুর নির্মাণ কাজ পুরোপুরি শেষ করতে 9 বছরের বেশি সময় লেগেছে। আর পদ্মা সেতু খুলে দিলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াত হবে নিরবচ্ছিন্ন। যোগাযোগ ব্যবস্থার এমন উন্নতির ফলে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যেও গতি আসবে বলে ওই অঞ্চলের মানুষের আশা। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ভবানীপুর পদ দেখিয়েছে, এবার আপনাদের পালা, 4-0 করতেই হবে, গোসাবাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকালের এই খবরে লেখা হয়েছে, উপনির্বাচনের প্রচারে গিয়ে 4-0 করার আবেদন অভিষেকের। গোসাবাই উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ভবানীপুর পদ দেখিয়েছে, 3-0 করেছে, এবার আপনাদের পালা, 4-0 করতেই হবে। এদিনের সভায় বিজেপিকে তোপ দেখে বলেন, মমতা ব্যানার্জি যখন দুর্গাপুজোর প্রসারে টাকা দেন, বিজেপি তখন আদালতে যায়। ভোটের ফল বেরিয়েছে, 6 মাস হয়ে গেছে, কোন নেতা মানুষের পাশে দাঁড়িয়েছেন কি? আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে টাকা, সাক্ষীর অভিযোগে তোলপাড়, দাবি ওড়ালো এনসিপি। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, শাহরুখ পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো টাকা দিয়েছে। রোববার এমনই বিস্ফোরক দাবি করলেন মাদক মামলার এক সাক্ষী। সর্বভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে ওই সাক্ষীর এই মন্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মিথ্যে রটনা বলে দাবি করেছে এনসিপি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছে ঠিক সময়ে এর জবাব দেবে তারা। তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, মামলার এক সাক্ষী 18 কোটি রুপি ঘুষ লেনদেনের অভিযোগ তুলেছেন, এমনকি নার্কোটিক ব্যুরোর এক কর্মকর্তা 8 কোটি রুপি নিয়েছেন, একথাও বলেছেন ওই সাক্ষী। বলা হয়েছে, গোসাবি ও ডিসুজার মধ্যে 18 কোটি রুপির ডিল হয়েছে, এটা শুনেছেন প্রভাকর। এর মধ্যে 8 কোটি রুপি নাকি ওয়াংখেড়ে নেবেন, এমনকি গোসাবির কাছ থেকে টাকাগুলো নিয়ে ডিসুজাকে পৌঁছে দিয়েছেন শীল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে শেখ মুফিদের জীবন ও কর্ম শীর্ষক একটি বিশেষ আলোচনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী জ্ঞানের অমর নক্ষত্র শেখ মুফিদ শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। শেখ মুফিদ মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আলেম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের গভীর অনুরাগী এই আলেমের প্রতি সম্মাননা প্রদর্শন উপলক্ষে তাঁর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব আজকের এই আসরে।
মুহাম্মদ বিন মুহাম্মদ বিন নোমান শেখ মুফিদের প্রকৃত নাম। শেখ মুফিদ তাঁর উপাধি। তিনি ছিলেন হিজরি চতুর্থ শতকের দ্বিতীয়ার্ধ ও হিজরি পঞ্চম শতকের প্রথমার্ধের শীর্ষস্থানীয় শিয়া মুসলিম আলেমদের অন্যতম। 12 ইমামি শিয়া মুসলিম মাজাহাবের জন্য ইসলামী জ্ঞানের পুনরুজ্জীবন এবং শিয়া মুসলিম সংস্কৃতি ও বিধানের প্রসার প্রচারে অমূল্য অবদান রেখেছেন শেখ মুফিদ। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও পাণ্ডিত্য কেবল শিয়া মুসলিম জগতেরই নয়, অন্যান্য মুসলিম মাজহাবের বরেণ্য ব্যক্তিত্বেরও প্রশংসা কুড়িয়েছে। মজার ব্যাপার হল প্রখ্যাত আলেম মোহাম্মদ বিন নোমানকে শেখ মুফিদ বলে অভিহিত করেছিলেন প্রখ্যাত সুন্নি আলেম কাজী আব্দুল জাব্বার, আর এরপর থেকেই তার এই নামই ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। প্রখ্যাত হাদিসবিদ ও সুন্নি শাফি মাজাবের বিশিষ্ট আইনবিদ ইবনে হাজার আসকালানি শেখ মুফিদ সম্পর্কে বলেছেন,
তিনি ছিলেন অত্যধিক ইবাদতকারী, সংযম সাধক, তাহাজ্জুদ নামাজি, বিনয়ী এবং জ্ঞান ও প্রজ্ঞার ক্ষেত্রে অধ্যবসায়ী। বিপুল সংখ্যক মানুষ তার কাছ থেকে উপকৃত হয়েছে। শেখ মুফিদের ছাত্র শেখ তুসি তার এই মহান শিক্ষক সম্পর্কে বলেছেন, মোহাম্মদ বিন নোমান ইমামি মুসলমানদের অন্যতম ধর্মীয় চিন্তানায়ক। নিজের যুগে তিনি ছিলেন শিয়া মুসলমানদের আধ্যাত্মিক কর্তা ও নেতা। আইন ও কালামশাস্ত্রে তিনি অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। তার ছিল খুব ভালো স্মরণশক্তি ও যথাযথ দৃষ্টিভঙ্গি এবং তাৎক্ষণিকভাবে সব ধরনের প্রশ্নের জবাব দিতে পারতেন।
শেখ মুফিদ বাগদাদে 50 জন প্রখ্যাত শিয়া ও সুন্নি আলেমের কাছে পড়াশোনা করেছিলেন। ইতিহাসে এসেছে, প্রখর মেধা ও সততার কারণে মাত্র 5 বছর বয়সেই হাদিস বর্ণনার অনুমতি পেয়েছিলেন শেখ মুফিদ। শেখ সাদুক ইবনে জুনাইদ ইসকাফি ও আবু গালিব জারারি ছিলেন বাগদাদে শেখ মুফিদের প্রখ্যাত শিক্ষকদের অন্যতম। সাইয়েদ মুর্তজা ও শেখ তুসি শেখ মুফিদের 2 কৃতি ছাত্র। শেখ মুফিদ ছোট ও বড় 200টি বই লিখেছেন। তৎকালীন সমাজের নানা চাহিদা ও যুগজিজ্ঞাসার জবাব পাওয়া যেত এসব বইয়ে। বইগুলো শেখ মুফিদ লিখেছেন অত্যন্ত প্রাঞ্জল ও সহজ ভাষায়।
শেখ মুফিদের আগে শিয়া মুসলিম আলেমদের মধ্যে ফিক বা আইনশাস্ত্র বর্তমান যুগের মতো বিন্যস্ত ছিল না, বরং তাদের আইনের পবিত্র বইয়ে ইমামগণের কাছ থেকে বর্ণিত ইসলামী বিধান সংক্রান্ত হাদিসগুলোকেই সব সনদসহ হুবহু বর্ণনা করা হতো। এইসব হাদিসের টেক্সট বা বাক্যের মূল অর্থের উপর ইজতিহাদ বা বুদ্ধিবৃত্তিক গবেষণার কোনো ধারা তখনও শিয়া মুসলিম আইনবিদদের মধ্যে প্রচলিত হয়নি। আইনের ক্ষেত্রে হাদিসের বাহ্যিক অর্থকেই গুরুত্ব দেওয়া হতো। অবশ্য পরবর্তীকালে এইসব হাদিসের গণ্ডির মধ্যেই সীমিত মাত্রায় ইজতিহাদ করার ও ফতোয়া দেওয়ার ধারা চালু হয়, আর শেখ মুফিদি প্রথমবারের মতো নিজস্ব বুদ্ধিবৃত্তিক প্রখরতার আলোকে ইসলামী আইন ব্যাখ্যার সুশৃঙ্খল মূলনীতি প্রণয়ন করেন। সৈয়দ মুর্তজা ও শেখ তুসিও এই ধারার অনুসরণ করেন।
শেখ মুফিদ আকল বা বুদ্ধিবৃত্তিকে ইস্তিহাদের ক্ষেত্রে উচ্চতর আসন দান করেন এবং একে পবিত্র কুরআন ও সুন্নাহ বোঝার অন্যতম উপায় বলে মনে করতেন। তার মতে যে হাদিস বিবেক বা আকলের পরিপন্থী তা পরিত্যাজ্য। সেযুগে আহলে হাদিস বা উগ্র হাদিসবাদীদের মোকাবেলায় আরেকটি উগ্র গ্রুপ ছিল মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলারা মনে করত কেবল আকল দিয়েই ধর্মের সব বিষয়ে বোঝা সম্ভব এবং আকলই এক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃপক্ষ। শেখ মুফিদ উগ্র হাদিসবাদীদের বিভ্রান্ত চিন্তার বিরুদ্ধে যেমন কঠোর জ্ঞানগত অবস্থান নেন, তেমনি তুলনা বা কিয়াসকে বিধান আহরণের মানদণ্ড মনে করার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেন। তিনি এই উভয় গ্রুপের মোকাবেলায় শক্তিশালী নানা যুক্তি তুলে ধরে কয়েকটি বই লিখেছেন।
শেখ মুফিদের মতে কেবল আকল দিয়েই ধর্মীয় বিশ্বাস ও ইসলামের বিশ্ব দৃষ্টিভঙ্গি সংক্রান্ত জ্ঞান তথা কালাম শাস্ত্রের সবকিছু বোঝা সম্ভব নয়। যেমন আল্লাহর ইচ্ছা, সোনা ও দর্শন সহ এ জাতীয় গুণের বিষয়ে আকল কেবল ওহী ও নিষ্পাপ ব্যক্তিত্বদের বক্তব্যের সহায়তা নিয়েই সঠিক ধারণা অর্জন করতে পারে। অর্থাৎ ইসলামী আইন ও কালামশাস্ত্রের ক্ষেত্রে শেখ মুফিদের পন্থাটি হল মধ্যপন্থা, যাতে রয়েছে আকল ও বর্ণনার সমন্বয়। বর্তমান যুগে কোরআন ও হাদিস থেকে জটিল শরীয়তি বিধান নির্ণয়ের ক্ষেত্রে শিয়া মুসলিম মাঝহাবের পন্থাগুলো আরও অনেক পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ। আর এই অগ্রগতির প্রক্রিয়ায় যারা পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে শেখ মুফিদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই ইসলামী ফিকার বিষয়গুলোকে বিজ্ঞানসম্মত করার ক্ষেত্রে শেখ মুফিদের পদক্ষেপগুলো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন,
এই মহান শেখ তথা শেখ মুফিদ তাঁর সৃষ্টিশীল চিন্তাশক্তি দিয়ে এক্ষেত্রেও ক্রমবর্ধমান উন্নতি, সাফল্য ও গভীর থেকে গভীরতর হতে থাকা অগ্রগতিতে ভরা এক নতুন ইতিহাসের সূচনা করেন। কয়েক শতক ধরে কেবল মাসুম ব্যক্তিত্বদের কথা ও ইসলামী বর্ণনার বাহ্যিক টেক্সট বা পাঠের আলোকে ফতোয়া দেয়াকেই ইসলামী আইনের সূত্র বলে মনে করা হতো। কিন্তু তিন শতক পর এই বিশাল সম্পদকে বৈজ্ঞানিক চিন্তার কাঠামোয় বিন্যস্ত করা ও এই উৎসগুলো থেকে ইসলামী বিধান আহরণ করা শিল্পময় ও সুশৃঙ্খল পন্থা উদ্ভাবন করা জরুরি হয়ে পড়েছিল।
শেখ মুফিদ অন্যান্য ধর্ম ও ইসলামী মাজহাবের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে নানা সময়ে জ্ঞানগত বিতর্কে অংশ নিয়েছেন। এসব বিতর্ক ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। বাগ্মিতা, প্রখর মেধা, সূক্ষ্মদর্শিতা ও গভীর জ্ঞানের পাশাপাশি তাঁর সততা ও আন্তরিকতা ফুটে উঠেছে এই সব বিতর্কে। শেখ মুফিদ ছিলেন একজন সৎকর্মশীল ও নিজ লক্ষ্যে অবিচল ইস্পাত কঠিন ইমানের অধিকারী ব্যক্তিত্বের দৃষ্টান্ত। তিনি খুব বেশি দান করতেন এবং রোজা রাখতেন। ইমাম মাহদি আলাইহিসসালাম শেখ মুফিদের কাছে চিঠি লিখেছিলেন বলে জানা যায়, কিন্তু ইমামের নির্দেশে তিনি তা গোপন রেখেছিলেন এবং শেখ মুফিদের মৃত্যুর পরই তা অন্যরা জানতে পারেন।
শেখ মুফিদ মারা যান হিজরি 413 সালে। তার দাফনের সময় উপস্থিত হয়েছিল 80,000-এরও বেশি মানুষ। এমনকি শেখ মুফিদের বিরোধীরাও অশ্রু সজল চোখে হাজির হয়েছিল তার দাফন অনুষ্ঠানে।
বিশেষ আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। মুসলিম ঐক্য কোনো কৌশলগত বিষয় নয়, এটি কোরআন নির্দেশিত দায়িত্ব, বিদেশি অতিথিদের উদ্দেশ্যে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। আমেরিকা সহ 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বাংলাদেশে যতটুকু উন্নয়ন হয়েছে তার সবই করেছে আওয়ামী লীগ, দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং ভারতের সঙ্গে দীর্ঘদিনের অচল অবস্থার মধ্যে সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন আইন পাশ করেছে চীন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।